আজকে আমরা আলোচনা করব উপমান প্রমাণ। আমরা এর আগে প্রত্যক্ষ করেছি, অনুমান করেছি, এবার তৃতীয় যেটা প্রমাণ সেটা হলো উপমান। আমি দেখো তোমাদের টেক্সট দিয়েছি, সেখানে বলা হচ্ছে যেটা উপমিতি হলো তৃতীয় প্রকারের অনুভব, অর্থাৎ প্রত্যক্ষ প্রথম অনুভব, অনুমিতি দ্বিতীয় অনুভব, তৃতীয় অনুভব হলো উপমিতি, এবং এই অনুভবের করণকে উপমান প্রমাণ বলা হয়। উপমান প্রমাণের প্রয়োগ ক্ষেত্র কিন্তু খুব সীমিত। প্রত্যক্ষ, অনুমান এবং এর পরে আছে শব্দ, তাদের প্রয়োগ ক্ষেত্র অনেক বেশি। আমরা বহু ক্ষেত্রে প্রত্যক্ষকে প্রয়োগ করি, প্রত্যক্ষকে তো করতেই হয়, অনুমানকেও আমাদের করতে হয়, এমনকি শব্দ প্রমাণকেও আমাদের বহুল ব্যবহৃত বলতে পারি। কিন্তু সেই তুলনায় উপমান প্রমাণের ব্যবহার খুবই কম, এবং শুধু তাই নয়, যার জন্য অনেকেই উপমান প্রমাণকে পৃথক প্রমাণ রূপেও স্বীকার করেন না। আমরা যে ন্যায় বৈশেষিক দর্শন আলোচনা করছি, এক্ষেত্রে কিন্তু ন্যায় এবং বৈশেষিক দর্শনের মধ্যে দুরকম মত আছে। নৈয়ায়িকরা উপমান প্রমাণ স্বীকার করেছেন এবং বৈশেষিকরা কিন্তু উপমান প্রমাণ স্বীকার করেননি। তারা উপমানকে অনুমানের অন্তর্ভুক্ত বলে মনে করেছে। এটা আমি পরে ডিটেলসে আলোচনা করছি। আগে দেখা যাক যে উপমান কাকে বলে। অন্নম্ভট্ট কি বলেছেন? উপমিতি করণম উপমানম। উপমিতির যা করণ তাই হলো উপমান। তাহলে আমরা জানতে হবে উপমিতি কাকে বলে। উপমিতি কাকে বলে তার লক্ষণ দিয়েছেন সংজ্ঞাসঙ্গী সম্বন্ধ জ্ঞানম উপমিতি, তৎকরণম সাদৃশ্য জ্ঞানম। সংজ্ঞাসঙ্গী সম্বন্ধ জ্ঞানম উপমিতি। সংজ্ঞা কাকে বলে আর সঙ্গী কাকে বলে? তুমি যখন সংজ্ঞা এবং সঙ্গী এই দুটোর কথার মানে একটা পদ এবং পদের দ্বারা নির্দিষ্ট বস্তু, নির্দিষ্ট বস্তুটি হচ্ছে সঙ্গী আর সংজ্ঞা হচ্ছে কোনো পদ। যেমন ধরো যে এখানে যেভাবে বলা হয়েছে যে কোনো অজ্ঞাত পদার্থে যদি কোনো জ্ঞাত পদার্থের সাদৃশ্য প্রত্যক্ষ হয় এবং ওই সাদৃশ্য প্রত্যক্ষের দ্বারা যদি ওই অজ্ঞাত পদার্থের নামের সাথে তার সম্বন্ধের নিশ্চয়াত্মক অনুভব হয় তাহলে সেই অনুভবকে উপমিতি বলা হয়। তাহলে ওই অজ্ঞাত পদার্থের নাম এটা হলো সংজ্ঞা, অজ্ঞাত পদার্থের নাম হলো সংজ্ঞা এবং অজ্ঞাত পদার্থ হলো সঙ্গী। তাহলে দাঁড়াচ্ছে কি, তোমার কোনো জ্ঞাত পদার্থে তুমি যেটাকে জানো তার সাথে সাদৃশ্য আছে এমন কোনো অজ্ঞাত পদার্থকে দেখলে এবং ওই সাদৃশ্য প্রত্যক্ষের ফলে তোমার ওই অজ্ঞাত পদার্থের নামের সাথে সেই পদার্থের সম্বন্ধের জ্ঞান হলো, তবেই সেটাকে বলা হচ্ছে উপমিতি। এবার আমি একটা উদাহরণ দিয়ে ডিটেলসে বলছি। ধরা যাক যে এখানে যে উদাহরণটা দেওয়া হয়েছে সেটাই বলছি, যে ধরা যাক কোনো এক ব্যক্তি গবয় কথাটার মানে জানে না। গবয় মানে নীলগাই। সে নীলগাই তো জঙ্গলেই থাকে, আমাদের শহরে বা গ্রামে থাকে না, সে গবয় কথাটার মানে জানে না, সে জঙ্গলে যায়নি। এখন কোনো একজনের কাছ থেকে সে শুনল যে গবয় হলো গরুর মতো, গো সদৃশ্য, অর্থাৎ গরুর সাথে তার সাদৃশ্য আছে। গরুর যা যা লক্ষণ গবয়ের মধ্যে আছে, কেবল গরুর যে গলকম্বল আছে সেটা গবয়ের নেই। এরপর এই যে সাদৃশ্য জ্ঞান হলো, তারপরে এই যে তার সাদৃশ্য জ্ঞান বলবো না, এই যে তার এই বাক্যটা শোনার পর কিছুদিন পরে সে হয়তো অরণ্যে গেল। অরণ্যে গিয়ে এমন একটা প্রাণী দেখলো যার সাথে গরুর সাদৃশ্য আছে, তখন তার সেই বাক্যটির কথা স্মরণ হলো যে গো সদৃশ্য গবয়, এবং তখন ওই ওটি স্মরণে আসার পর সে বুঝলো যে এই পশুটি হলো গবয়। তাহলে কি কি দাঁড়াচ্ছে? প্রথমত সে গবয় কথাটি কাকে বলে, গো সদৃশ্য গবয়, এই কথাটি সে এক কোনো এক অরণ্যবাসীর কাছ থেকে শুনল। অরণ্যবাসীর কাছ থেকে শুনতে পারে, সে কোনো বইয়ে পড়তে পারে, এটাই কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই, সে অরণ্যবাসীর কাছেও শুনতে পারে, কোনো বইয়েও পড়তে পারে। এইটাকে বলা হয় অতিদেশ বাক্য। যে গবয় গরুর সদৃশ, এটাকে বলা হয় অতিদেশ বাক্য। এই অতিদেশ বাক্য শ্রবণ করে সে বনে গেল, বনে গিয়ে সে পশুকে প্রত্যক্ষ করল যার নাকি গো সদৃশ, গোয়ের সাথে সাদৃশ্য আছে, গরুর সাথে সাদৃশ্য আছে। তাহলে দ্বিতীয় সেটা কি করলো, দ্বিতীয় যেটা হলো সেটা কি, যে গো সাদৃশ্য দর্শন করল। তারপরে কি হলো, ওই যে অতিদেশ বাক্যটা সে শুনেছিল, সে অতিদেশ বাক্য স্মরণ করল। অতিদেশ বাক্য স্মরণ করার পর তার জ্ঞান হলো যে এইটি, অর্থাৎ এই পশুটি গবয় পদ বাচ্য। তাহলে এখানে গবয় শব্দটা হচ্ছে সংজ্ঞা, আর পশুটি যেটা সামনে দাঁড়িয়ে আছে যে পশুটি, সেটা হলো হচ্ছে সঙ্গী, তাই তো? তাহলে এই সংজ্ঞা এবং সঙ্গীর সাথে এই যে জ্ঞান হলো, এইটা হলো উপমিতি। আর উপমান কোনটা, উপমান দেখো আমি বলেছি, সরি অন্নম্ভট্ট বলেছেন তৎকরণং সাদৃশ্য জ্ঞানম, এর করণ হচ্ছে সাদৃশ্য জ্ঞান। অর্থাৎ এখানে কিন্তু উনি ব্যাপারবৎ কারণকে করণ বলেছেন, নব্য নৈয়ায়িকদের মত অনুসরণ করে ব্যাপারবৎ কারণকে করণ বলেছেন। কারণ আমরা কি করি, সাদৃশ্য জ্ঞান হয়, সাদৃশ্য জ্ঞানের পর অতিদেশ বাক্য স্মরণ করি, তারপরে উপমিতি হয়। তুমি যদি ফলাযোগ ব্যবচ্ছিন্নং কারণং করণং বলতে, তাহলে অতিদেশ বাক্য স্মরণকে করণ বলা হতো, কিন্তু এক্ষেত্রে অতিদেশ বাক্য স্মরণকে বলা হয়েছে ব্যাপার, এবং সাদৃশ্য জ্ঞানকে বলা হচ্ছে করণ। তাহলে সাদৃশ্য জ্ঞান যেটা, সেটা হচ্ছে ব্যাপারবৎ, ব্যাপারবৎ কারণ হলো করণ। এখন তোমার এবার এখানে একটা কথা বলে দিই, এখানে নারায়ণ গোস্বামী যেটা বলেছেন সেটা আমার মনে হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে উনি বলেছেন যে অয়ং গবয় পদবাচ্য, এই যে জ্ঞানটা হচ্ছে, জ্ঞানের আকারটা কি, অয়ং গবয় পদবাচ্য, তার মানে এই পশুটি গবয় পদবাচ্য। উনি বলছেন এটাকে কিন্তু বলা উচিত গবয় গবয় পদবাচ্য। তার মানে কি, কেন এটা বলছেন, তাৎপর্যটা কি, যদি তুমি বলো এই পশুটি গবয় পদবাচ্য, তোমার এখানে সংজ্ঞা হচ্ছে গবয় সংজ্ঞা হচ্ছে গবয় শব্দটি এবং সঙ্গী হচ্ছে এই পশুটি, তাহলে তুমি কি বলতে চাইছো যে এই পশুটি গবয় তোমার এই জ্ঞান হচ্ছে, তা নয়। তুমি তো বলছো এই জাতীয় সব পশুই হচ্ছে গবয়। তাহলে অয়ং কথাটা না বলে এখানে বলা উচিত গবয় গবয় পদবাচ্য, অর্থাৎ গবয়ত্ব বিশিষ্ট যে পশু, যে গবয়, সেটাই গবয় শব্দের দ্বারা বোধব্য। এই অয়ং বললে মূল কথা, যেটা অয়ং বললে যেটা মনে হয় যে সামনের পশুটি গবয় পদবাচ্য, আমি তো তা বলতে চাইছি না, এই জাতীয় মানে গবয়ত্ব বিশিষ্ট যাবতীয় পশুই গবয় পদবাচ্য, এটাকে বোঝানোর জন্য উনি বলতে চেয়েছেন যে এখানে বলা উচিত গবয় গবয় পদবাচ্য। যাই হোক, অন্নম্ভট্ট কিন্তু অয়ং গবয় পদবাচ্য এই কথাই বলেছেন, যদিও উনি মিন করেছেন যে গবয় শব্দের দ্বারা এই সংজ্ঞার, গবয় এই সংজ্ঞার দ্বারা যাবতীয় গবয়কেই বোঝানো হোক, অর্থাৎ সঙ্গী কিন্তু এখানে সামনের গবয়টা নয়, যাবতীয় গবয়, এটাই উনি বোঝাতে চেয়েছেন। তাহলে এক্ষেত্রে দাঁড়াচ্ছে যে উপমিতি হচ্ছে সংজ্ঞা সঙ্গী সম্বন্ধের জ্ঞান, সংজ্ঞা এবং সঙ্গী সম্বন্ধের জ্ঞান হয় উপমিতির দ্বারা, এবং এর করণ হচ্ছে সাদৃশ্য জ্ঞান, এবং এর পদ্ধতিটি কি, প্রথম আমরা একটি গবয় বলে একটি শব্দ জানলাম, সেই শব্দটির অর্থ আমি জানি না, তখন কেউ একজন বলে দিল যে গবয় হলেও গো সদৃশ্য, অর্থাৎ যা গো সদৃশ্য, গরুর সাথে সাদৃশ্য যে প্রাণীর আছে কিন্তু গরু নয়, এমন প্রাণী গবয় পদবাচ্য। তাহলে এই কথাটিকে বলা হচ্ছে অতিদেশ বাক্য। এই অতিদেশ বাক্য শ্রবণ করে তুমি ধরা যাক কখনো কোনো অরণ্যে গেলে, এবং যেখানে তোমার সাথে একটা পশুর দেখা হলো যা নাকি গো সদৃশ্য, যখনই তুমি গরুর সাদৃশ্য প্রত্যক্ষ করলে, তখনই তোমার সেই যে অতিদেশ বাক্য জ্ঞান হয়েছিল সেটাকে স্মরণ হলো, অর্থাৎ গবয় গো সদৃশ্য, গবয় গো সদৃশ্য, এই অতিদেশ বাক্য যখনই স্মরণ হলো তখন তুমি বুঝলে
যে এই গবয় শব্দের দ্বারা এই পশুটি বদ্ধপ্য। এখানে সংজ্ঞা হচ্ছে গবয় শব্দটি, আর পশুটি হচ্ছে সঙ্গী। সংজ্ঞা এবং সঙ্গীর সম্বন্ধ জ্ঞান। তাহলে এখানে আমরা করণ কোনটাকে বলবো? অন্নম্ভট্ট 91 এর মত অনুসরণ করে বলেছেন যে সাদৃশ্য জ্ঞানটি হচ্ছে করণ, কারণ উনি বলেছেন যে ব্যাপারবৎ কারণ করণ। সাদৃশ্য জ্ঞান প্রত্যক্ষের পর অতিদেশ বাক্য স্মরণ হয়, তারপরে উপমিতি হয়। অতিদেশ বাক্যটা হচ্ছে ব্যাপার, এবং ব্যাপার বিশিষ্ট রূপে সাদৃশ্য জ্ঞান উপমিতির করণ। এইবার আরেকটা প্রশ্ন ওঠে, সেটা হলো আমি আগেই বলেছিলাম যে বৈশেষিকেরা উপমান প্রমাণ স্বীকার করেন না। তারা কিন্তু মনে করেছেন যে উপমিতি অনুমিতিরই অন্তর্ভুক্ত, মানে উপমানের দ্বারা যে জ্ঞান হয় তা অনুমানের সাহায্যেই পাওয়া যায়। যদি অনুমানের সাহায্যেই পাওয়া যায় তাহলে আমাদের পৃথক প্রমাণ স্বীকার করার কোনো প্রয়োজন নেই। এখন তাদের যুক্তি কি, আমাদের তাদের মতটা বুঝতে গেলে তাদের যুক্তিটাকে বুঝতে হবে। প্রথমত এখানে বলেছে কি, প্রত্যক্ষ পদার্থের দ্বারা অপ্রত্যক্ষ পদার্থের জ্ঞান হয়, যদি সেরকম হয় তাহলে তা অনুমিতি হবে। এরা কি বলছে দেখো, এরা কি করে অনুমিতি বলছেন? এরা বলছেন প্রথমত গবয় শব্দটি সাধু শব্দ। এখানে কতগুলো টেকনিক্যাল টার্ম আছে। গবয় শব্দটি হচ্ছে সাধু শব্দ। সাধু শব্দ কাকে বলে? তারা যেমন বলেছেন ঘট পট গো, এগুলো সব সাধু শব্দ। সাধু শব্দ কাকে বলে? সাধু শব্দ হচ্ছে সেই শব্দ যার অর্থ বিশেষে শক্তি আছে, যে শব্দের অর্থ বিশেষে শক্তি আছে। দেখো, যে কোনো শব্দের সাথে বা যে কোনো পদের সাথে অর্থের যে সম্বন্ধ তাকে বলা হয় শক্তি। যদি কোনো শব্দ কোনো একটি বিশেষ পদার্থকেই বোঝায়, কোনো বিশেষ বস্তুকে বোঝায়, অর্থ বলতে শব্দের সাথে যার সম্বন্ধ হচ্ছে অর্থ বিষয়, কোনো বিশেষ বিষয়কে বোঝায়, সেই শব্দকে বলা হয় সাধু শব্দ। যেমন ঘট বলতে আমরা একটি বিশেষ শব্দকেই বুঝি, বিশেষ পদার্থকে বুঝি, তাই জন্য ঘট হলো সাধু শব্দ। পট বলতে একটি বিশেষ পদার্থকে বুঝি, পট শব্দের দ্বারা একটি বিশেষ পদার্থকে বোঝানো হয়, এইটা হলো সাধু শব্দ। ঠিক সেরকম গবয় বলতে, গবয় একটি বিশেষ পদার্থকে বোঝায়, এই জন্য এটিকে বলা হয় সাধু শব্দ। অর্থাৎ ওই শব্দের কোনো অর্থ বিশেষে, বিশেষ অর্থে শক্তি আছে, মানে অর্থ বিশেষকে বোঝানোর শক্তি আছে। এখন সাধু শব্দ যে অর্থটাকে বোঝায় সে তার নিজের শক্তির দ্বারা বোঝায়, কোনো ধর্মের দ্বারা বোঝায়? একটা শব্দ গবয় শব্দটা যে বিশেষ একটা প্রাণীকে বোঝাচ্ছে সে কোনো একটি ধর্মের দ্বারা বোঝাচ্ছে, এই ধর্মটাকে বলা হচ্ছে সক্কার্থ। ঠিক আছে, বা সক্কার্থ বলছি, সক্কতা বচ্ছেদ ধর্ম। অর্থাৎ সাধু শব্দ তার অর্থকে, অর্থ বলতে এখানে সক্কার্থও বলতে পারো, আর সহজ করে বলো অর্থকে বোঝায় তো কোনো শক্তির দ্বারা, যে শক্তির দ্বারা বোঝায় তাকে বা যে ধর্মের দ্বারা বোঝায় তাকে বলা হয় সক্কতা বচ্ছেদক ধর্ম। আবার এই সক্কতা বচ্ছেদক ধর্মের আরেকটা নাম আছে কি, প্রবৃত্তি নিমিত্ত। বোঝা গেল? প্রবৃত্তি নিমিত্ত বা সক্কতা বচ্ছেদক ধর্মের দ্বারা শব্দটি কোনো একটি বিশেষ অর্থকে বোঝায়, এটুকু বুঝলে। এখন গবয় শব্দটি যদি সাধু শব্দ হয় তাহলে তার নিশ্চয়ই একটা সক্কতা বচ্ছেদক ধর্ম আছে বা প্রবৃত্তি নিমিত্ত আছে। তাহলে গবয় শব্দ গবয় নামক পদার্থকে, মানে নীলগাইকে বোঝাবে কিসের সাহায্যে? কোনো একটি ধর্মের দ্বারা বা সক্কতা বচ্ছেদক ধর্মের দ্বারা বা প্রবৃত্তি নিমিত্তের দ্বারা, তাই তো? তারা যে অনুমানের সাহায্যে এটি প্রমাণ করেছেন, এটাকে আমি অনুমানের সাহায্যে, অনুমানটার আকারে, অনুমানের আকারে বলছি, গবয় পদং সপ্রবৃত্তি নিমিত্তকং সাধু পদত্বাত্। গবয় পদ সপ্রবৃত্তি নিমিত্তক যেহেতু সাধু পদ, মানে গবয় পদ যেহেতু সাধু পদ বা সাধু শব্দ, সে তার একটা সক্যতা বচ্ছেদক ধর্ম আছে, অনুমানটা এটুকুই প্রমাণ করলো। গবয় পদটা যেহেতু সাধু পদ তার একটি সক্যতা বচ্ছেদক ধর্ম বা প্রবৃত্তি নিমিত্ত আছে, ঠিক আছে। এখন এই সক্যতা বচ্ছেদক ধর্ম বা প্রবৃত্তি নিমিত্ত কোনটি হতে পারে, এইবার বিচার করে দেখতে হবে যে কোনটা হচ্ছে, কোন ধর্মের দ্বারা গবয় পদ নীলগাইকে বোঝায়। এখন এই নীলগাইকে যে বোঝায় এটা আমরা কি বলবো, আমরা কি বাক্যের দ্বারা বলি, আমরা বলি ইদং গো সদৃশ গবয়। এই তো বাক্যের দ্বারা বোঝাচ্ছি, আমরা যখন বলছি এই পদের দ্বারা নীলগাইকে বোঝানো হয় আমাদের, তারপরে আমাদের যে জ্ঞানটা হয় তাহলে কি বলি, সেই জ্ঞানটা কিরকম আকারের হয়, ইদং গো সদৃশ গবয়, এইটি গো সদৃশ গবয়। তার মানে এখানে তিনটে ধর্ম আছে, একটা হচ্ছে ইদন্ত এইটি এইটিত্ব, একটা হচ্ছে গো সাদৃশ্যত্ব, আরেকটা হচ্ছে গবয়ত্ব। তাহলে এই তিনটে ধর্মের যে কোনো একটির দ্বারা আমরা বলবো যে এটা গবয় পদকে বোঝাচ্ছে। এই তিনটে ধর্মের কোনটি বোঝাতে পারে এবার একটু বিচার করে দেখি। আচ্ছা, ইদং কথাটা কি বোঝাতে পারে, মানে ইদন্ত ধর্মের দ্বারা কি বোঝানো যেতে পারে? ইদন্ত ধর্মের দ্বারা যদি বোঝানো হয় তাহলে আমরা খালি বলবো যে এই পশুটি গবয় পদের দ্বারা বোধিত, অর্থাৎ আমার সামনে যে আছে সেই একমাত্র গবয় পদের দ্বারা বোধিত, কারণ ইদং বলে তো সামনের পশুটি বোঝাচ্ছি, অন্য যারা গবয় আছে তাদের কিন্তু বোঝাতে পারবো না, কারণ ইদন্ত ধর্ম তাদের মধ্যে নেই, সবাই তো আমার সামনে নেই। এইটি বললে তো আমার সামনে যে আছে তাকেই খালি বুঝবো, সুতরাং এক্ষেত্রে আমি ইদন্ত ধর্মটাকে সক্যতা বচ্ছেদক ধর্ম বোঝাতে পারবো না। আচ্ছা, আরেকটা আছে গো সদৃশত্ব, গরুর সাথে মিল, এটা এটার দ্বারা কি গবয় পদকে বোঝানো হয়, গবয় পশুকে বোঝানো হয়? এটাও কিন্তু, এটার দ্বারাও কিন্তু বোঝানো যায় না। তার কারণ কি, গো সাদৃশ্য খালি তো গবয়ের মধ্যে নেই, গো সাদৃশ্য তো অন্য প্রাণীর মধ্যেও থাকতে পারে, তাহলে তো সব অন্য প্রাণীকেও গবয় বলতে হয়, তাহলে গরুর সাথে সাদৃশ্য আছে বললে তোমার কিন্তু খালি এই গবয় বা নীলগাইকে বোঝাবে তা নয়, আরো যাদের সাদৃশ্য আছে অন্যান্য বিষয়ে সাদৃশ্য আছে, যেমন গরুর খুর আছে, ঘোড়ারও খুর আছে, তাহলে সেদিক থেকে ঘোড়াও গো সদৃশ্য, তাহলে ঘোড়াকেও বোঝাতে হবে, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে না। তাহলে আমরা দাঁড়াচ্ছে আর কি, দাঁড়ার পরে রইল, আর পরে রইল গবয়ত্ব ধর্মের দ্বারা, সেইটি কিন্তু হতে পারে। গবয়ত্ব ধর্মের দ্বারা গবয় শব্দটি এই গবয় নামক পশুটিকে বোঝায়। তাহলে তারা অনুমান করে বুঝিয়ে দিলেন যে, অনুমানের দ্বারা বুঝিয়ে দিলেন যে গবয় শব্দটি গবয় ধর্মের দ্বারা এই গবয় নামক পশুকে বোঝায়। তা অনুমানের দ্বারাই যদি করতে পারি তাহলে এই একই ফল আমি উপমানের সাহায্যে হচ্ছে বলবো কেন, তাহলে তো আমাকে একটা পৃথক প্রমাণ স্বীকার করতে হবে। সুতরাং বৈশেষিক বললেন যে উপমানকে পৃথক প্রমাণ রূপে স্বীকার করার দরকার নেই। তাহলে বৈশেষিকদের বক্তব্যটা কি হলো, বৈশেষিকরা প্রথমত বললেন যে উপমান পৃথক প্রমাণ নয়, উপমানের যে ফল, উপমানের দ্বারা যে জ্ঞান পাই সেই একই জ্ঞান আমরা অনুমানের দ্বারাই পেতে পারি। যদি আমি দেখাতে পারি যে অনুমানের দ্বারা আমি একই জ্ঞান পাই তাহলে আমি উপমান স্বীকার করব কেন? তারা কিভাবে দেখালেন, কি অনুমানের সাহায্যে দেখালেন? তারা যে অনুমানটি ব্যবহার করলেন সেটার নাম হলো, সেটা আকার হলো এরকম, গবয় পদং স্বপ্রবৃত্তি নিমিত্তকং সাধু পদত্বাৎ, গবয় পদ স্বপ্রবৃত্তি নিমিত্তক যেহেতু এটি সাধু পদ। এটা তো আমরা অনেক কিছুই বুঝতে পারছি না, সাধু পদই বা কাকে বলে, স্বপ্রবৃত্তি নিমিত্তকই বা কাকে বলে, তাহলে এই অনুমানটিকে বুঝতে গেলে আমাকে সাধু পদ কাকে বলে জানতে হবে, স্বপ্রবৃত্তি নিমিত্তক কথাটি কাকে বলে, কি মানে তাও জানতে হবে। সাধুপদ কাকে বলে? সাধুপদ বলতে এরা বলছেন যে যে পদ কোনো একটি বিশেষ অর্থ বোঝানোর শক্তি যার আছে, অর্থাৎ পদ মানেই তার শক্তি থাকে। শক্তি বলতে পদ এবং পদার্থের সম্বন্ধকে শক্তি বলা হয়। তোমরা যখন পরে শব্দ প্রমাণ পড়বে তখন ভালো করে জানবে। তাহলে পদ কোনো একটি বিশেষ পদার্থকে বোঝায়, সোজা কথা হচ্ছে পদটির দ্বারা কোনো একটি বিশেষ পদার্থ বোঝানো হয়। এখানে যেমন ঘট, পট, গো এগুলোকে সবগুলোকে সাধু পদ বলেছে। গবয়টাও সাধু পদ, কারণ গবয় পদের দ্বারা একটা বিশেষ পদার্থকে বোঝানো হচ্ছে। এখন সাধু পদ বলেছে যেহেতু সাধু পদ সেহেতু এটি সপ্রবৃত্তি নিমিত্তক। সপ্রবৃত্তি নিমিত্তক কথাটার মানে কি? যে কোনো পদ তার শক্তির দ্বারা একটি বিশেষ পদার্থকে বোঝালে তা হবে সাধু পদ। আচ্ছা, এই যে সাধু পদকে, সাধু পদ যে একটা বিশেষ অর্থকে বোঝাচ্ছে, সেই বিশেষ অর্থকে বোঝাচ্ছে কোনো একটি ধর্মের দ্বারা, এই ধর্মটাকে বলা হয় শক্যতা বচ্ছেদক ধর্ম। মানে একটা শক্তির একটা ধর্ম আছে, তো সেই ধর্মটাকে বলা হয় শক্যতা বচ্ছেদক ধর্ম অথবা প্রবৃত্তি নিমিত্ত, একই কথা। তার মানে পদটি যে ধর্মের দ্বারা কোনো একটি বিশেষ পদার্থকে বোঝাচ্ছে তাকে বলা হচ্ছে প্রবৃত্তি নিমিত্তক। তাহলে গবয় পদেরও প্রবৃত্তি নিমিত্তক বা শক্যতা বচ্ছেদক ধর্ম আছে। সেটাই বলছে যেহেতু গবয় পদ সাধু পদ সেই জন্য তার একটা শক্যতা বচ্ছেদক ধর্ম বা প্রবৃত্তি নিমিত্তক আছে, প্রবৃত্তি নিমিত্ত আছে। এই জন্য বলা হয়েছে গবয় পদ স্বপ্রবৃত্তি নিমিত্তক, মানে প্রবৃত্তি নিমিত্ত সহ, প্রবৃত্তি নিমিত্ত যুক্ত। এইবার তারা আবার বিচার করে দেখছেন যে কোনটা হচ্ছে তার শক্যতা বচ্ছেদক ধর্ম বা প্রবৃত্তি নিমিত্ত যার সাহায্যে সেই প্রাণীটিকে বোঝাচ্ছে। তখন বলা হয়েছে যে আমাদের যখন জ্ঞানটা হয়, জ্ঞানের আকারটা কি হয়, যে ইদং গো সদৃশ গবয়, এইটি গো সদৃশ গবয়। তার মানে এখানে তিনটে ধর্ম আছে, তিনটের মধ্যে যে কোনো একটাই হবে শক্যতা বচ্ছেদক ধর্ম। ইদন্ত ধর্ম আছে, গো সাদৃশ্যত্ব আছে এবং গবয়ত্ব আছে। আমরা দেখালাম ইদন্ত হতে পারে না। কেন হতে পারে না? ইদন্ত বললে তো আমার সামনে যেটা আছে খালি সেটাকেই বোঝাবো, এই পশুটিকেই বোঝাবো, আমার সামনে যে গবয়টাকে দেখছি, নীলগাইটিকে দেখছি, খালি তাকেই বোঝাবো, আরো যারা নীলগাই আছে তাদের কিন্তু গবয় পদবাচ্য বলতে পারবো না, কারণ তারা আমার সামনে নেই, তারা ইদং তাদের বলতে পারি না, কাজেই ইদন্ত ধর্মটাকে বাদ দিয়ে দিলাম। গো সাদৃশ্যত্ব বলতে পারি না, সেটাও বলতে পারি না। কেন বলতে পারি না? কারণ গো সাদৃশ্যত্ব খালি যে গবয়র মধ্যে আছে তা না, নানাবিধ সাদৃশ্য তো থাকতে পারে, গো সাদৃশ্যত্ব অন্য পশুর মধ্যেও থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে তারাও গবয় পদবাচ্য হয়ে যাবে, এটাও হবে না। তাহলে পড়ে রইল গবয়ত্ব। তাহলে গবয়ত্ব হচ্ছে যেটা প্রবৃত্তি নিমিত্ত বা শক্যতা বচ্ছেদক ধর্ম। তাহলে গবয়ত্বের দ্বারা গবয় শব্দটি গবয় পশুকে বোঝায়, গবয়ত্ব ধর্মের দ্বারা গবয় শব্দটি গবয় পশুকে বোঝায়। তাহলে এইভাবে আমরা পদ আর পদার্থের সম্বন্ধের জ্ঞান হয়ে যাচ্ছে। তাহলে তো অনুমানের সাহায্যেই হচ্ছে, উপমানকে স্বীকার করার দরকার নেই। এর উত্তরে নৈয়ায়িক কিন্তু বলছেন তা নয়, উপমানের যে ফল তা অনুমানের সাহায্যে কিন্তু পাওয়া যায় না। তারা বলছেন যে যে অনুমানটা বৈশেষিকরা প্রয়োগ করেছে সেটা কি অনুমান, তাদের অনুমানের আকারটা কি ছিল, যে গবয় পদং স্বপ্রবৃত্তি নিমিত্তকং সাধু পদত্বাত, যে গবয় পদটি যেহেতু সাধু পদ সেহেতু তার একটি প্রবৃত্তি নিমিত্ত বা শক্যতা বচ্ছেদক ধর্ম আছে। এইটুকু অনুমানের দ্বারা তুমি বুঝতে পারো যে হ্যাঁ, গবয় শব্দের একটা ধর্ম আছে যার দ্বারা গবয় শব্দটি গবয় নামক পশুকে বোঝায়। কিন্তু এই ধর্মটা যে গবয়ত্বই হবে তা কিন্তু এই অনুমানের দ্বারা বোঝানো যায় না। মানে গবয়ত্বটাই যে শক্যতা বচ্ছেদক ধর্ম এই কথা কিন্তু বোঝানো যায় না। খালি আমরা এটুকু বুঝি গবয় শব্দটা হচ্ছে সাধু শব্দ, সুতরাং সে একটা বিশেষ অর্থকে বোঝায় এবং বিশেষ অর্থ কোনো একটি ধর্মের সাহায্যে বোঝাবে। কিন্তু গবয় শব্দটির সত্যতাবচ্ছেদক ধর্ম কোনটি তা অনুমানের দ্বারা বোঝানো যায় না। এইটাকে বুঝতে গেলেই তোমার উপমান দরকার, যে গবয় শব্দটি অর্থটিকে কিভাবে বোঝাচ্ছে এইটার জন্য তোমার উপমান প্রমাণের প্রয়োজনীয়তা আছে। তাহলে এইভাবে ন্যায় বৈশেষিকের মধ্যে একটা মতানৈক্য আছে। বৈশেষিক অনুমান আর অনুমানের মধ্যে উপমানকে অন্তর্ভুক্ত করতে চান, কিন্তু নৈয়ায়িকরা উপমানকে পৃথক প্রমাণ রূপে স্বীকার করে। তাহলে এটা অনেক দীর্ঘ আলোচনা, দীর্ঘ তর্ক বিতর্ক আছে, তা সেইটা এখনো দরকার মানে তোমাদের প্রয়োজন নেই, যতটা দরকার সেইটুকু আমি বললাম। এবার দেখো পড়ে বুঝতে পারো কিনা, পড়ে ওই বৈশেষিকদের যে মতটা সেটা তোমাদের বই পড়ে হয়তো একটু কঠিন লাগতে পারে, সেক্ষেত্রে আমার এই বক্তব্যটা শোনো, শুনে শুনে লেখো, তারপরে যদি কোনো অসুবিধে থাকে তাহলে আমাকে বলো। আমি যেটা বলেছি সেটাকে ভালো করে উপমান প্রমাণটা নিয়ে কোনো অসুবিধে থাকার কথা না, উপমিতি কিভাবে হয় যে উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে, বইতেও যেভাবে বোঝানো হয়েছে সেটাও তোমরা নিজেরাই বুঝবে। আমি ব্র্যাকেটও করে দিয়েছি যেগুলো যেগুলো তোমাদের মানে দরকার, কারণ নারায়ণ গোস্বামীর বইতে তো অনেক ডিটেইলড আলোচনা আছে, পড়তেই পারো পুরোটা, কিন্তু স্পেশালি আমি কতগুলো জায়গা পোর্শনকে ব্র্যাকেট করে দিয়েছি। কিন্তু এই বৈশেষিকরা কেন উপমানকে পৃথক প্রমাণ রূপে স্বীকার করেন না, এই যুক্তিটা একটুখানি ভাষাটার জন্য কঠিন লাগতে পারে। আমি যতটা সম্ভব সহজ করে বললাম, তোমরা আমার এই বলাটা শুনে শুনে নিজেরা লিখে নাও, লিখতে গেলেই দেখবে বুঝতে যদি অসুবিধে হয় তখন বুঝতে পারবে, ধরতে পারবে, তখন আমাকে আবার বলো, আমাকে জিজ্ঞেস করো। তাহলে উপমান প্রমাণ থেকে যে প্রশ্ন আসতে পারে সেটা এক তো আসতেই পারে যে ন্যায়সম্মত উপমান প্রমাণের মানে উপমিতি ব্যাখ্যা করো, এটা আলাদা করে তো আসতেই পারে, এবং বৈশেষিকরা কেন উপমানকে পৃথক প্রমাণ রূপে স্বীকার করেন না। আমি তোমাদের খুব শিগগিরই সমস্ত প্রশ্ন দিয়ে দিচ্ছি। আমার কিন্তু তর্ক সংগ্রহের সিলেবাস আপাতত শেষ, মানে আমার পড়ানো হলো সবগুলো, তোমাদের এই উপমান প্রমাণ অবধি সিলেবাসে আছে। তোমরা শুনছো কিনা জানি না, তোমরা তো বলছি বারবার যে বুঝছো কিনা আমাকে বলো, তোমরা এখনো কেউ কিছু বুঝতে বলছো না, শুনছো আশা করি। এখন আমি যেটা করব, তোমাদের কিছু প্রশ্ন দেব, সেই প্রশ্ন মানে একেবারে অ্যাসাইনমেন্ট। আমি তো অলরেডি তোমাদের হেত্তাভাস করতে দিয়েছি, রোববারের মধ্যে সময় দিয়েছি, আশা করছি তোমরা করবে। এরপরেও আমি আরো কিছু প্রশ্ন দেব, অ্যাসাইনমেন্ট হিসেবে দেব। আর এরপরে যেটা আমি করব, রিভিশন করব। রিভিশন করার সময় অনেকের বই নেই বলছো, সেই জন্য আমি আবার টেক্সটকে আমি আবার টেক্সট থেকে রেলিভেন্ট পোর্শন তুলে দেব, দিয়ে তার উপর আলোচনা করব। তা রিভিশন করার করব যে আমি মনে করেছি যে আমাদের যতটা মিড টার্ম বলছি তোমাদের যেটা অ্যাসেসমেন্ট ফার্স্ট অ্যাসেসমেন্টে হয়েছে, তত অবধি আমি ধরে নিচ্ছি তোমাদের সবারই হয়েছে, তারপর থেকে আমি আলোচনা করব। এর মধ্যে কারুর যদি কোথাও কোনো স্পেশাল অসুবিধে থাকে যে ম্যাম আমি এই জায়গাটা বুঝতে পারছি, সেইটা আমাকে আলাদা করে বলতে পারো, হোয়াটসঅ্যাপ করে দিতে পারো, আমাকে হোয়াটসঅ্যাপ করো, বা তোমাদের যেটা একটা গ্রুপ আছে সেই গ্রুপে হোয়াটসঅ্যাপ করে দাও, কে কোনটা বুঝতে পারছো না, আমি সেগুলোকে তাহলে আগে আলোচনা করব। যার যেখানে অসুবিধে সেটাকে বলো, ঠিক আছে? তাহলে আজকে এই অবধি, শোনো আগে শুনে বুঝতে পারো কিনা দেখো।